চার ঘরেতে তিনি নিজে প্রবেশ করে দিয়ে আর সব সেন্দুরকে নিয়ে আর তার মধ্যে মাখিয়ে দিল তেলের, আর তেলে মাখিয়ে দিয়ে তার সমস্ত গায়ে দিয়ে তিনি লাগিয়ে দিল। তারপরে সভাতে গিয়েছেন, রাম দেখতে আই কি করে আসলো সেন্দুর মেখে, সকলেই হাসছে, সীতা দেবীও হাসছেন। তখন রামচন্দ্র জিজ্ঞাসা, তুমি কি কি করেছো, এটা সেন্দুর কেন মেখেছ? তো যদি মা আমার এখানে সেন্দুর লাগাইলে তুমি চির জীবন যদি থাকো, তাহলে আমি সমস্ত মেয়ে লাগিয়ে দিলে তুমি কত কত যে জীবিত থাকবে। এই জন্য হনুমান তার সবসময় সেবা করেন, বিনা রামচন্দ্রের সেবাতে থাকতে পারেন না। এই জন্য তিনি প্রেমী ভক্ত, পুলকিত হয়ে নৃত্য করতে 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 অশ্রু জ্বলেতে প্রবাহিত হতে হতে তিনি নৃত্য করতে করতে রামের তিনি গান ইত্যাদি সব করেন। এবং নাম কৃত্যা জাতানুরাগ যত চিত্ত হস্রৈ হসত্তথো রোদতি রৌতি গায়ত উন্মাদতি নিত্যতলু। সবসময় নিত্য বাহ্য হয়ে তাই আবার সবসময় কীর্তন করতে 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 নৃত্য করেন। এই জন্য এদের অপেক্ষা ও শ্রেষ্ঠ কে? হনুমান। কিন্তু হনুমান রামচন্দ্রের সঙ্গে এর সঙ্গে কি বসতে পারেন একটি আসনে? তিনি তার জুঠো কি রামকে খাওয়াইতে পারেন? খাওয়াইতে পারেন না, এই পলঙ্গ উপরে বসতে পারেন না, আলিঙ্গন করতে পারেন না, তার এইসব সুযোগ না। এই জন্য এদের অপেক্ষা প্রেমপর ভক্ত হচ্ছেন পাণ্ডবগণ। পাণ্ডব মানে কে কে? যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। তার মধ্যে অর্জুন ভীম এরা শ্রেষ্ঠ, এরা কৃষ্ণের হচ্ছে পরম সখা, এর সঙ্গে বসেন। কৃষ্ণ আর ভীমের সঙ্গে বেশি বন্ধুত্ব, ভীম কৃষ্ণ ছাড়া জানেন না, সবসময় তার অনুগত হয়ে তার সেবা করেন। আর ইনি কি করেন, কখন কখন দরকার হয় তাহলে ভীমের মধ্যে তার সমস্ত শক্তি সঞ্চারিত করে দেন। কখন? যখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই দ্রৌপদীকে যে নগ্ন করছে আর তার এই চুল ধরেছে, আমি তার ভুজা উখড়ে দিব আর তার জঙ্ঘা আমি ভেঙে দিব, আর সেই রক্তে দিয়ে আমি দ্রৌপদীর কেশ বন্ধন করাব, এই প্রতিজ্ঞা করেন। আর সেই সময় মহাভারত যুদ্ধেতে দুঃশাসনকে মেরে আর তিনি তার পূজা উখাড়ছেন, এইরকম হচ্ছে দুটো হাত ধরে আর পায়ে দিয়ে দিয়ে দিয়েছেন। যখন উখাড়ছেন তখন বলেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডেতে এমন কোনো যদি দ্বীপ থাকে তার রক্ষা করুক আমি দেখি। সকলকে একবারে চাইলেন যে দিয়েছেন যে যা শক্তি হোক আসু আর একে রক্ষা করুক, আর আমি তাকে আমি মারছি তার রক্ত দিয়ে দ্রৌপদীর আমি কেশ বন্ধন করব। তখন অর্জুন বললেন যে হ্যাঁ আমাদেরকে সকলকে চ্যালেঞ্জ করছে, এক গান্ডীয় ধনুষ নিয়ে আর তার সামনে এসেছেন। তখন কৃষ্ণ বললেন যে খবরদার, এখানে কিছু কর, তুমি এখানে কিছু করতে পারবো না, আমার নৃসিংহ দেবের যা বলছিল আমি সব এর মধ্যে দিয়েছি, আজকে আমিও তার সঙ্গে পারবো না। আর তারপরে তিনি এইরকম তার পূজা উখাড়ে দিয়ে তার অস্ত্র তার ভীম কত তাহার প্রিয়, অতএব ভীম তাহার অত্যন্ত, অর্জুন তাহার অত্যন্ত প্রিয়, এরা হচ্ছে প্রেম পর্ব। কিন্তু এই থেকে উদ্ভব হচ্ছেন প্রেম অপূর্ব। যদি পাঠাইতে হয় ব্রজে কৃষ্ণকে কেউ তাহার সখাগণকে, ভীমকে পাঠাবেন? ভীমকে পাঠাবেন না, কারণ তিনি প্রেমের মধ্যে আড়াই অক্ষর, হ্যাঁ কি প্রীতির মধ্যে আড়াই অক্ষর কি কি তার মধ্যে ভীমের এটাও জানা নেই। এই প্রেমের তিনটি আড়াইটি মধ্যে প মধ্যে রেফালা আর একার আর ম, ভীম এ কিছুই জানে না। এই জন্য কিছু কিছু জানে কে? উদ্ধব কিছু জানে, এই জন্য উদ্ধবকে পারে। এখনো বৃক্ষ হয়ে এই পাঁচ পাণ্ডবরা রাধা কুণ্ডের তীরেতে এখন অভি তপস্যা করছে, অভি তপস্যা পূর্ণ হলো কিনা যে ব্রজে আমরা প্রবেশ করতে পারি আর এই প্রেম ব্রজে প্রেমে উপলব্ধি করি, এখন অভি হয় না। সে উদ্ধব এটিকে বহু শ্রেষ্ঠ, কৃষ্ণের সখা মন্ত্রী তার আর কি প্রবর মন্ত্রী ইত্যাদি সব এই জন্য উদ্ধবকে পাঠিয়েছিলেন। কিসের জন্য? উদ্ধবকে দেখলেন যে দেখো ব্রজের দুঃখেতে আমি দুঃখে আছি, আমার দুঃখেতে গোপীরা দুঃখী, সারা ব্রজ দুঃখী, নন্দ বাবা যশোদা মায়ের গোপীরা দুঃখী, তার মধ্যে সব থেকে বেশি গোপীরা রাধা দুঃখী। কিন্তু তারা পরস্পর পরস্পর দুঃখের কথা বলে দুঃখটা অবনোদন করে রেখে শান্ত হয়ে যায়। কিন্তু আমি এই মথুরাতে একলাতে এই দুঃখ যে আমি জয়পুরে মরে যাচ্ছি, আমার এই দুঃখটা কাকে আমি বাঁটি? এই জন্য তিনি মনে করলেন যে সে উদ্ধবকে যদি আমি আমি এই স্কুলেতে পাঠিয়ে দিই ব্রজের, যেখানে আমি প্রেমের পাঠশালাতে আমি ভর্তিয়ে কিছু শিখেছিলাম প্রেমের, সেইখানে উদ্ধবকে পাঠিয়ে দিলে কিছু উদ্ধব জানলে ওখান থেকে আসলে আমি ব্রজের কিছু কথা বললে কিছু বুঝতে পারে, ভীম বুঝতে পারবে না, অর্জুন বুঝতে পারবে না, কেউ বুঝবে না, ওই এই উদ্ধব কিছু বুঝতে পারে, আর ওখান থেকে কিছু শিখে আর যখন আসবে তখন আমি এদের সঙ্গে কিছু কথা বলব, কৃষ্ণের সঙ্গে আমার সঙ্গে কথা বলব। এই জন্য উদ্ধবকে পাঠিয়েছেন। উদ্ধব গেলেন ব্রজে, উদ্ধব ওখানকার ব্রজ প্রেম দেখলেন, বাৎসল্য প্রেম দেখলেন, নন্দ বাবা আর যশোদা দেখে তাহার মস্তক একেবারে একবার নিম্নেতে, তিনি কোন রকম ধারণা করতে পারেন নাই। উনি মনে করছেন যে কৃষ্ণ ছড়ে এসেছেন বৃন্দাবন থেকে মথুরা, এখন দেখেন যে মথুরাতে আসেন নাই, তিনি মাত্র একটি অংশে এসেছেন, সম্পূর্ণ খড় রূপে এসেছেন, তিনি ব্রজেতেই গেছেন, অতএব তিনি এখানে আসেন নাই। ওখানে তিনি কৃষ্ণকে সম্পূর্ণ রূপে তিনি দর্শন করেন, গোপীগণের প্রেম দেখে তিনি স্তম্ভিত হয়ে তিনি বললেন, অসামহ চরণ রেণ জুষাম বন্দে নত ব্রজে স্ত্রী নাম পাদুরেম অপেক্ষ ন পারে হম নিরবদ্ধ সঞ্জুজাং। তিনি বললেন আমি গোপীগণের ঋণে, আমি সব সময় ঋণী আছি, তাদের ঋণ থেকে উন্মুক্ত হতে পারবো না, তারা অনুগ্রহ করুন যাতে আমি তাদের ঋণ কিছু উন্মোচন করতে পারি, কিন্তু আমি কোটি কোটি দেবতাগণের আয়ু পেয়েও আমি তাদের ঋণ উন্মোচন করতে পারবো না, অতএব তারা নিজেই থেকে তারা প্রসন্ন হোক। এই উদ্ধব তিনি বুঝতে পারলেন, আর গোপীগণের চরণ রেণু বন্দনা করলেন, এমনকি তিনি বললেন যে বন্দে নন্দ ব্রজের স্ত্রী নাম, এটা বহু বচন না গোপীগণ বহু বচন, কিন্তু পাদরেণুম এক বচন, তার চরণ ধুলির একটি কণা, তাহলে একটি কণা কার হবে? শ্রীমতী রাধিকার একটি মাত্র কণা, তাকে বন্দনা করতে বন্দনা করতে পারলেন না, যে দিশাতে ওই ধুলি আছে আমি সেই ধুলিকে বন্দনা করি, আমি ধুলিকে বন্দনা করতে পারি না, এমন গোপীগণের মহিমা। আর সেই গোপীগণের মহিমা তিনি বলবার জন্য শ্রী চৈতন্য কৃষ্ণচন্দ্রই রাধা ভাব শান্তি নিয়ে এই স্থানেতে আসেন, তাহলে বুঝলেন যে মহারাজ সমুদ্র সেন এইখানে মহাপ্রভুকে দর্শন করেছেন, মহাপ্রভুগণের পরিকর, তাহলে তার কত উচ্চ ভাব হয়, নাই তো মহাপ্রভু দর্শন করতে পারতেন? কখনো সম্ভব না। ভীম কোনদিন মহাপ্রভু দর্শন পেয়েছেন? আমরা তো কোনো শাস্ত্রে দেখিলেন ওর কোথাও এটা বর্ণন নেই, অত আছেন তিনি ভক্ত। এমনকি এই মহারাজ সমুদ্র সেন এত দৈন্য বিনয় কি, শেষে যখন কৃষ্ণের দর্শন করলেন তখন এই ভীম তার থেকে জুনিয়র প্রেমেতে, কিন্তু বয়সেতে সিনিয়র, এই জন্য তাকে সম্মান দেওয়ার জন্য তার সমস্ত অর্থ ইত্যাদি নিয়ে আর ভীমের নিকটে দিয়ে ভীমের সামনে উপঢকন দিয়ে ভীমকে প্রণাম করলেন এবং তার আনুগত্য স্বীকার করলেন। ভীম স্বীকার করলেন কি? ভীম স্বীকার করতে পারেন, কিন্তু তিনি মহাদণ্ড বিনয়ী আদর্শ স্বরূপ, তিনি যে ভীমের আনুগত্য স্বীকার করলেন আর ভীম মনে করেন যে একে পরাস্ত করে দিলাম, আর সেই নিয়ে তিনি ফেরত চলে যান। এইখানে মহাপ্রভু পরিকল করেন বলছি, এইখানেতে সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে এখানে এসেছিলেন, এই জন্যের নাম হচ্ছে সমুদ্রগড়ি। সমুদ্র দেখলে যে গঙ্গা তটেতে মহাপ্রভু এই নানা প্রকারের লীলা হচ্ছে মধুর লীলা, এই জন্য তিনি গঙ্গাকে আশ্রয় করে এই স্থানেতে তিনি এসেছিলেন, আর এই স্থানে থেকে আবার ফের তিনি চলে গিয়েছিলেন। সমুদ্র বলেছেন যে সেই গঙ্গা দেবী আমি তোমাকে আশ্রয় করি না, লীলা আমি দর্শন করতে চাই, গঙ্গা বললেন যে সে কিছুদিন পরে আমাকে আশ্রয় করতে হবে, মানে আমাকেই তোমাকে আশ্রয় করতে হবে। এই মহাপ্রভু তখন চলে যাবেন সন্ন্যাস নিয়ে তোমার উপকণ্ঠে, সে ওইখানে যে তিনি থাকবেন, আর আমাকে বাধ্য হয়ে তোমার আশ্রয় করে দিয়ে আমাকে ওখানে থেকে তাহার এই সব লীলা দর্শন আমাকে করতে হবে। পরবর্তীকালে সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আর ওই পুরীতে গিয়েছিলেন, গঙ্গা দেবী তখন গিয়ে তাহার আশ্রয় করে তিনি তাহাকে দর্শন ইত্যাদি করে দিয়ে নিজেকে কৃতার্থ মনে করেছিলেন। এই সব আরো সব বহু লীলার পুষ্কতা আছে, অনেক বিলম্ব হয়ে যাবে। আমরা এরপরে চম্পাখট্টিতে ওখানে গিয়ে গৌর গদাধরের কিছু মহিমা বর্ণন করবো। গৌর প্রেমানন্দ
রাজা কি মহাপ্রভু এবং তার বৈশিষ্ট্য সম্বন্ধে অভিজ্ঞ বলে বর্ণনা করেছে, কিন্তু এটি তার মুখের বাণী, এ বিষয়ে শাস্ত্রীয় কোন উল্লেখ পরিদৃষ্ট হয় না। তিনি যে গোপীভাবে বিরাজিত হয়ে সর্বোত্তমতা লাভ করেছেন, গোপীদের যে সমস্ত উদ্ধব দিয়ে মহিমা দর্শন করেছেন, সেই প্রকার মহিমা তিনি সমুদ্রসেন রাজা কোন জায়গায় বর্ণিত হয়েছে, মহাপ্রভুকে প্রাকৃত দৃষ্টিতে পদ্মজীব দর্শন করেন, তাহলে কি তারা মহাপ্রভুর সব কর্তব্য হয়ে যায়? সুতরাং পরাজিত হয়ে গেলেন, মহাপ্রভুকে প্রাকৃত দর্শন করিবারও কি মহাপ্রভুর কর্তব্য হয়? সমুদ্রকে রাজা মহাপ্রভুকে লাভ করেছিল, মহাপ্রভুর স্থানে যদি জন্মগ্রহণ করলে সেখানে কি মহাপ্রভু সমুদ্রসেন রাজার অপ্রাকৃতত্ব এবং গোপিত্ব সেখানে প্রকাশ পেয়েছে? এই কোথায় শাস্ত্রের উল্লেখ আছে সমুদ্রসেন রাজার ওই রকম ভাবে অধিকার সম্বন্ধে? সুতরাং ভীমসেনের ইচ্ছা যে মহাপ্রভু ভীমসেন যা কিছু করেছেন সেটি কৃষ্ণের ইচ্ছাই করেছেন, আর সমুদ্রসেন রাজা সে তার স্বেচ্ছাই করেছে। সুতরাং এই আকাশ পাতাল তফাত বংশা গল্প স্বরূপ
রাধে রাধে রাধে
Thank you. Govinda 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 Gov Thank you. নাট্য মন্দিরে
Oh, I have not taken bath from the midway, I have returned.